السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: أتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, বিশেষ কৃপায় এবং দয়ায় দুদিন বিরতির পর আবার আমরা আজকের এই অনুষ্ঠানে একত্রিত হতে, সমবেত হতে, জমায়েত হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে পবিত্র যুলকাআদা মাসের 24 তারিখ চলে যাচ্ছে, অর্থাৎ 25 তারিখের রাত এসে গিয়েছে, আর 5 দিন পরেই এই যুলকাআদা মাস অতিবাহিত হয়ে যাবে। এরপরে আমাদের সামনে আসবে আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস এবং মুসলিম জাতির ঐক্য, সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় কনফারেন্স, আল্লাহর ডাকে আহ্বান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বান্দাবান্দিরা পবিত্র মক্কাতুল মুকাররমার পানে ছুটে যায় সেই হজের মাস। সেই হজের মাসে আরেকটি উল্লেখযোগ্য আমল রয়েছে, যেটিকে আমরা কোরবানি, শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয়। এই কোরবানি আসলে কোরবান থেকে আসছে, এর অর্থ হল স্যাক্রিফাইস, আত্মত্যাগ। আত্মত্যাগ কখনো কখনো সম্পদের দ্বারা হয়, কখনো কখনো নিজের জীবনকে বিসর্জন দিয়ে হয়, কখনো কখনো পশু কোরবানি করে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সবগুলো আত্মত্যাগকেই বলা হয় হলো কোরবানি। তবে সাধারণত মুসলমানদের কোরবানি বলতে ঈদুল আধার সময় যে পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় তাকেই কোরবানি বলা হয়ে থাকে। এই কোরবানি, এটা আজকে নতুন কোন প্রথা নয়, হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির বিধান প্রতিষ্ঠিত হয়েছে, চলে আসছে। তবে ইসলামী কোরবানি অফিসিয়ালি শুরু হয়েছে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তো যেহেতু কোরবানির মাস এসে যাচ্ছে, এই জন্য আজকের আলোচনা আমরা ইনশাআল্লাহ কোরবানির উপরেই করব। দেখুন, কোরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরাতুল মায়েদার 27তম আয়াত থেকে হাবিল কাবিলের কোরবানির ঘটনা বর্ণনা করেছেন। সূরাতুস সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের একমাত্র স্নেহের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতে মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, কোরবানি করা শুরু করে দিয়েছিলেন সেই ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছে। এরপরে সূরাতুল হাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির কোরবানির ইতিহাস তুলে ধরেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আর পবিত্র কোরআনের সবচাইতে কনিষ্ঠ এবং ছোট্ট ছুরা সূরাতুল কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন কোরবানির কথাও আলোচনা করেছিলেন। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং কোরবানি এটা শুধু কোনো প্রথা নয়, সামাজিক শিষ্টাচার নয়, সামাজিক কোনো বিধিবিধান নয়, বরং আল্লাহ রাব্বুল আলমিনের বিধান, যা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। সূরাতুল হাজে তিনি বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটি ন্যাশনের জন্য, প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য মানসাকান কোরবানি রয়েছে, কোরবানির বিধানাবলী রয়েছে, তারা নিজ নিজ পন্থায় তারা কোরবানি করে থাকে। কেউ আল্লাহর জন্য কোরবানি করে, কেউ মূর্তির জন্য করে, কেউ কোনো মানুষের জন্য কোরবানি করে, অথবা কেউ অন্য কিছুর উদ্দেশ্যে কোরবানি করে, কিন্তু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ন্যাশন তারা কোরবানি করে। যেমন হিন্দু ধর্মের ভাইরা, তারা হলো মূর্তির জন্য কোরবানি করে, পাঠা বলি দেয়, এটাও তো কোরবানি। আরবের মুশরিকরা, তারা বিভিন্ন পশু নিয়ে হুবাল, আসেফ, নায়েলা, এই সমস্ত মূর্তিদের সামনে তারা উৎসর্গ করত, কোরবানি করত। অনুরূপভাবে অনেক অবুজ মুসলমান আছে যারা নাকি পীর দরবেশ আউলিয়া মাজারের নামে কোরবানি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে এর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, ইন্না সলাতি, অনুসুকি এবং আমার কোরবানি, অমাহিয়ায়া অমামাতি, আমার জীবন এবং মৃত্যু, এগুলো সব লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র মহান প্রভুর হাতেই অর্পিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুতরাং আল্লাহ ছাড়া আর অন্য কারো নামে কোরবানি করা এটা হলো শরীয়ত সম্মত নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটি জাতির জন্য কোরবানির বিধান রয়েছে, লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা কোরবানি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে। দেখুন, আমরা সালাতে আল্লাহর নাম উচ্চারণ করি, হজে যখন আমরা তওয়াফ করি আল্লাহর নাম উচ্চারণ করি, কঙ্কর নিক্ষেপ করি তখনও আল্লাহ পাকের নাম আমরা উল্লেখ করি, তো পশু যখন আমরা জবাই করব, লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাসাকাহুম মিন বাহিমাতিল আনআম, কিসের উপর? মহান রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক হিসাবে চতুষ্পদ প্রাণী দান করেছেন, এই চতুষ্পদ প্রাণীকে আল্লাহর রাস্তায় কোরবানি করে তারা যেন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। আলা মা রাসাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরবানির নির্দেশ দান করলেন। এরপরে সূরাতুল কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে কাউসার দান করা হয়েছে, যাবতীয় কল্যাণ দান করা হয়েছে, হাউজে কাউসার দান করা হবে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোরবানি করুন এবং ঈদের নামাজ পড়ুন এবং ওয়ানহার কোরবানি করুন। দেখুন, নহর এবং যবাহ শরীয়তে দুটি শব্দ আছে। নহর এই শব্দটি শুধুমাত্র উট জবাইয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, উট মাটিতে শোয়ায়ে জবাই করা যায় না, সেই জন্য উট দাঁড়ানো অবস্থায় ধারালো চাকু উটের গলার যে রগ আছে এই রগের ভিতরে ঢুকিয়ে দিয়ে গলার রগ কেটে দেওয়া হয়। এরপরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। রক্তক্ষরণে রক্ত ঝরতে ঝরতে উট একসময় মাটিতে নুইয়ে পড়ে। এই ধরনের জবাইকে বলা হয় হল নাহর। আর মাটিতে শোয়ায় গরু ছাগল, এরপরে মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি জবাই করা হয়। এই জন্য তাকে বলা হয় হল জবাহ। তাহলে জবাহ এবং নাহর দুটি দুই জিনিস। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী আপনি ঈদের নামাজ আদায় করুন এই নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপনার্থে, কাউসারের শুক্রিয়া জ্ঞাপনার্থে ঈদের নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন, উট কোরবানি করুন। আল্লাহ পাক কি বুঝিয়েছেন? দুনিয়ার সব দেশে কিন্তু উট নেই। আল্লাহ পাক বুঝিয়েছেন যে তোমরা তোমাদের দেশের যে দামি পশু আছে সেই ম্যাক্সিমাম দামি পশুটাকে আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করো। কারো সাধ্য আছে একটা গরু কোরবানি করার, তিনি একটা ছাগল কোরবানি করছেন টাকা বাঁচানোর জন্য, তা নয়। দেখুন হাজ্জাতুল ওয়াদাতে নবী আলাইহি সালাতু ওয়াসালাম 67টি উট কোরবানি করেছিলেন, অথচ এক উটের এক সপ্তমাংশ কোরবানি করাই তার হজের জন্য যথেষ্ট ছিল, কিন্তু 67টি উট কোরবানি করেছেন। এই কোরবানি শুরু হয়েছে, আমরা সবাই ইতিহাস জানি, এরপরে রিমাইন্ডারের জন্য, হযরত আদম আলাইহিসসালামের জামানা থেকে। আদম আলাইহিসসালামের জামানায় তখন মানুষ ছিল খুব কম, মানুষ নাই, কেবল মানব জাতির বংশ বিস্তার শুরু হয়েছে। সেই জন্য প্রয়োজনের তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের স্ত্রীর গর্ভে জোড়া সন্তান দান করতেন, টুইন দান করতেন, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। একসাথে যে মায়ের পেটে দুই ভাই বোন ছিল তাদের মাঝে আপন ভাই বোনের সম্পর্ক বলে বিবেচিত হতো। এরপরে দ্বিতীয় বৎসর যখন আবার মায়ের গর্ভ থেকে একটা ছেলে একটা মেয়ে হতো, তাদের সঙ্গে প্রথম জোড়ার সম্পর্ক হতো চাচাতো ভাই বোন ফুপাতো ভাই বোনের মতো, এটা জরুরতের প্রয়োজনের তাগিদে, যেহেতু আর কোনো মানুষ নাই। সেই জন্য নিজের জোড়ার সঙ্গে যে বোনের জন্ম হয়েছে সেই বোনকে আপন বোনের হুকুম দেওয়া হয়েছিল বলে তাকে বিয়ে করা যেত না, আর দ্বিতীয় জোড়ায় যে বোন হয়েছে তাকে চাচাতো বোনের হুকুম দেওয়া হয়েছে। এই জন্য প্রথম জোড়ার সন্তানের সাথে দ্বিতীয় জোড়ার সন্তানের বিয়ে বৈধ ছিল। হাবিলের জোড়ায় যে বোন ছিল সেটি দেখতে এতটা সুবিধাজনক ছিল না, উচ্ছি ছিল। আর কাবিলের সঙ্গে যে বোনের জন্ম হয়েছিল সেই বোন ছিল সুশ্রী, পরমাসুন্দরী। কাবিল জিদ ধরে বসল যে না, আমি ওই আমার কুশ্রী বোনকে বিয়ে করব না, আমি আমার সুশ্রী বোনকেই বিয়ে করব। আলাইয়াদু বিল্লাহ। হিস্টোরিতে অনেক রাজা বাদশাহদের ইতিহাস পাওয়া যায় যারা নাকি নিজের আপন বোনকে বিয়ে করেছে, এবং তারা এই জন্য বিয়ে করেছে যে অন্যের সঙ্গে বিয়ে দিলে তাহলে রাজ্যের অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হবে, এই জন্য নিজের ভাই বোনকে বিয়ে করেছে। সুমেরি সভ্যতায় এই প্রথা ছিল, ইজিপশিয়ান সব রাজাদের সভ্যতায় এই প্রথা কিছুদিন ছিল। আলাইয়াদু বিল্লাহ। কাবিল জিদ ধরে বসল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে নির্দেশ চাইলেন, হে মহান রব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দাও। আল্লাহ পাক তখন বললেন, উভয় ভাইকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী বোনকে বিয়ে করবে। হাবিল ছিলেন হল কৃষক, তিনি ছিলেন পশুপালক, পশুর ফার্ম ছিল, উট ভেড়া ইত্যাদি চড়াতেন এবং এগুলার দুধ পান করে জীবিকা নির্বাহ করতেন, জীবন বাঁচাতেন। সেই জন্য তিনি একটা হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আর কাবিল ছিল হল কৃষক, সে কিছু শস্য ফসল নিয়ে পাহাড়ের উপরে রেখে এলো। সেই যুগে কোরবানি কবুল হবে কিনা এর একটি লক্ষণ ছিল। যদি আকাশ থেকে অগ্নি বায়ু এসে যদি কারো কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিত, তাহলে বোঝা যেত যে এই কোরবানি কবুল হয়েছে। আর একটি আনুষাঙ্গিক কথা এখানে বলে রাখি, কোরবানের মাংস খাওয়াকে হালাল এই উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ বৈশিষ্ট্য, অন্য কোন উম্মতের জন্য কোরবানির মাংস খাওয়া বৈধ ছিল না। সেই জন্য সেই যুগে শুধুমাত্র পুড়িয়ে দেওয়া হতো। হাবিল, তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে তিনি কোরবানি করেছেন, তার কোরবানির মাঝে সিনসিয়ারিটি ছিল, ইখলাস ছিল, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল, এই জন্য রব্বুল আলামিন তার কোরবানি কবুল করলেন। এক খণ্ড আগুনের টুকরা এসে তার কোরবানিকে জ্বালিয়ে দেও। আর কাবিল কোরবানি করেছিল, তার উদ্দেশ্যই ছিল সুন্দরী বোনকে বিয়ে করা, আল্লাহর জন্য সে কোরবানি করেনি, এই জন্য তার কোরবানি গৃহীত হল না, কবুল হল না। তখন সে জিদ ধরে বসল, বড় ভাইকে হুমকি দিল, কালা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ছাড়ব। তখন ছোট ভাই বড় ভাই বললেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এখানে আমার কি ফল্ট আছে, আমার কি দোষ আছে, আমার কি অপরাধ আছে, আমার তো কোনো ত্রুটি নেই, আল্লাহ পাক তো শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি তো কবুল করে থাকেন, তোমার ভিতরে তাকওয়া পরহেজগারি নাই, তোমার ভিতরে খোদা ভীতি নাই, তুমি খোদার আইনকে চ্যালেঞ্জ করে দিয়েছ, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কিন্তু সেই নির্দেশকে তুমি চ্যালেঞ্জ করে দিয়েছ, সুতরাং এ ধরনের মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। তিনি শুধু এতটুকুই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে আলোচনা করছেন। অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি, হে নবী, অতলু আলাইহিম, আপনি তাদের সামনে বর্ণনা করুন। কাদের সামনে বর্ণনা করবেন? আহলে কিতাবদের সামনে, ইহুদিদের সামনে, কারণ এই ঘটনা তাদেরও জানা আছে। কিসের ঘটনা? নাবা ইবনাই আদম বিল হাক্কি, আদম আলাইহিসসালামের দুই সন্তানের কোরবানি করার ঘটনা আপনারা বর্ণনা করুন, বিল হককে, হকভাবে, সত্যভাবে, সঠিকভাবে। এখন প্রশ্ন জাগে, নবী আলাইহিসসালাম কি কখনো ব্যঠিক কথা বলবেন, কখনো অমূলক কথা বলবেন? তাহলে বিল হককে, হে নবী, আপনি আদমের দুই পুত্রের ঘটনা বর্ণনা করুন, বিল হককে, সত্য সত্য, একথা কেন বললেন? আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন, ঘটনাটি তো ইতিহাস, বহু আগে ঘটে গেছে, ইতিহাস বর্ণনা করতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়, শুধুমাত্র আন্দাজের উপর ভিত্তি করে ইতিহাস বর্ণনা করা সঠিক নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিল হককে বললেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر যখন তারা উভয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করল, فتقبل من أحدهما তাদের দুজনের একজনের কুরবানি গৃহীত হলো, কবুল হলো। কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের, কাবিলেরটা হয়নি। আর দ্বিতীয় ভাই, ছোট ভাই কাবিলের কোরবানি কবুল হল না। কেন কোরবানি কবুল হল না? সেটি হল তার ইখলাস ছিল না, তার নিয়ত হল খারাপ ছিল, গলত ছিল। তখন সে গোস্বান্বিত হয়ে প্রতিশোধের অগ্নিশিখা তার হৃদয়ের মাঝে দাউ দাউ করে জ্বলে উঠল, সে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেল। প্রতিশোধের আগুন এতটাই প্রজ্বলিত হল যে তাকে হত্যা করার জন্য মনস্থ করে শেষ পর্যন্ত হত্যার ঘোষণাও দিয়ে ফেলল। কালা আকতুলান্নাকা, হ্যাঁ, তো আমি যদি সুন্দরী বোনকে বিয়ে করতে চাই তাহলে আমার পথের কাঁটা সরাতে হবে, সেটি হলো তোমাকে হত্যা করতে হবে। দেখুন, এই হত্যা আদম আলাইহি, এই মানব জাতির ভিতরে কাবিলের, কাবিল থেকে হলো হত্যাকাণ্ড শুরু হয়েছে। আর হত্যা কোন ঘটনাকে কি নিয়ে শুরু হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কি নিয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে দুনিয়াতে? কয়াল এলে এক তুলেন নাক, তখন মোত্তাকি তিনি বললেন, তিনিও তো বলতে পারতেন যে তুমি এসে দেখো আমাকে কেমনে মারো, আমিও তোমাকে কম ছেড়ে দিব না, আমিও তোকে হত্যা করব, এ কথা বলতে পারতেন। তিনি বলতে পারতেন যে আমাকে হত্যা করবি, কতটুকু বাহাদুর হয়েছিস এসে দেখ। বরং সেও প্ল্যান করতে পারত যে সে হত্যাকাণ্ড ঘটনার আগেই আমি তাকে হত্যা করব। কিন্তু মুত্তাকিরা তারা কখনোই হলো প্রতিশোধ পরায়ণ হয় না। মুত্তাকিরা সবসময় হলো ক্ষমার চোখে মানুষকে দেখে। মুত্তাকিরা সবসময় হলো মানুষের দোষ ত্রুটিকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে চায়। সেই জন্য তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার তো এখানে কোনো দোষ নেই, আমার তো এখানে ত্রুটি নেই, আমার তো এখানে কোনো বিচ্যুতি নেই, আল্লাহ পাক তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন, মুত্তাকিদের ইবাদতই কবুল করেন। আল্লাহ পাক কাছে তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার ইবাদত কবুল হবে, তোমার কোরবানি কবুল হবে, তোমার কোরবানি গৃহীত হবে, শুধু তাকওয়াটা অর্জন করো। তাহলে বোঝা গেল, মুত্তাকি যদি আমরা হতে না পারি, কোরবানি করি, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করি, মসজিদ তৈয়ার করি, মাদ্রাসা তৈয়ার করি, অথবা মানবতার সেবায় এগিয়ে আসি, কোনো ইবাদতই কবুল হবে না, কোনো নেক কাজই গৃহীত হবে না যদি নাকি আমি মুত্তাকি হতে না পারি, খোদা ভীতি অন্তরে না থাকে, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা কোরবানি করতে না পারি। বড় ভাই আরো বললেন, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্য তুমি যদি আমার দিকে হস্ত প্রসারিত করো, অস্ত্র ধারণ করো, কিন্তু মা আনা বিবাসিয়া ইলাই কালি আকুতুলাক, তোমাকে হত্যা করার উদ্দেশ্যে আমি হস্ত প্রসারিত করব না তোমার দিকে, আমি অস্ত্র ধারণ করব না, তুমি আমার উপর বোম্বিং করো, তুমি আমার বাড়ি ঘর ডেমোলিশ করে দাও, তুমি আমার সম্পদ ধ্বংস করে দাও, তুমি আমাকে হত্যা করো, কিন্তু আমি এটি করব না, আমার পক্ষে এই অন্যায় করা সম্ভবপর নয়। কেন? ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো সেই রব্বুল আলামিনকে ভয় করি, আমি এই আসমান জমিনের স্রষ্টাকে তো ভয় করি। তাহলে দেখুন, একটি মানুষ অন্যায় কাজ থেকে, হত্যার থেকে, অবিচার থেকে, বিনা কারণে যুদ্ধ বিগ্রহ করে একটি দেশকে, একটি জাতিকে, একটি সম্প্রদায়কে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার থেকে তখনই বিরত থাকতে পারবে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় না থাকলে এটি সম্ভবপর নয়। আজকে দুনিয়ায় যারা সারা পৃথিবীকে ধসিয়ে দিচ্ছে, মানবতাকে যারা নাকি জিম্মি বানিয়ে ফেলেছে, বোমিং করতে করতে মুসলমানদের দেশের মাটিকে তামাতে পরিণত করে দিয়েছে, তারা কেন এটা করতে পেরেছে? করতে পেরেছে এই জন্য, তাদের হৃদয়ের মাঝে আল্লাহর ভয় নেই, খোদা ভীতি তাদের অন্তরে নাই। অথচ অর্ধ দুনিয়া মুসলমানরা শাসন করেছে, কোন একটি অমুসলিম নারী হোক, পুরুষ হোক, আবাল হোক, বৃদ্ধ হোক, বনিতা হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধিস্ট হোক, কেউ বলতে পারবে না নেককার মুসলমান শাসকরা কোন একটি মজলুমের গায়ে আঘাত দিয়েছে, একটা কাটার ঘা দিয়েছে, বরং আদালতে মুসলমানকে তারা শাস্তি দিয়েছে। কি ধরনের ইনসাফ ছিল, আর আজকে কি ধরনের জুলুম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, জুলুমের আর কোনো সীমারেখা নাই। এর কারণ হল তারা আল্লাহকে ভয় করে না। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এরপরে বড় ভাই আরো বললেন, ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই
অন্তবু আবি ইসমি কিয়ামতের দিন আমার পাপ সহ আমার পাপ এবং তোমার পাপ সহ তুমি কিয়ামতে উপস্থিত হও ফতাকুনা মিন আসহাবিন নার তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াযালিকা জাযাউয যালিমিন আর এটি হলো জালেমদের উপযুক্ত শাস্তি এরপরে তখন কি করল ফতাওয়াত লাহু নাফসুহু তার নফস বড় ভাইকে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ করল বাধ্য করে ফেলল নফস কতল আফিহি ফকতালাহু এরপর সে তাকে হত্যাই করে ফেলল ফাসবাহা মিনাল খাসিরিন সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই হত্যার প্রথা সর্বপ্রথম এই জমিনে জারি করল কাবিল সুতরাং পৃথিবীতে যত মানুষ হত্যা করবে হত্যাকাণ্ডে যাদের ইন্ধন থাকবে তাদের গুনাহের এবং পাপের এক অংশ অবশ্যই হাবিলকে বহন করতে হবে এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান যেই ব্যক্তি একটি উত্তম কাজ দুনিয়ায় প্রতিষ্ঠিত করে গেল এবং যত মানুষ এই কাজ থেকে বেনিফিট পেল এবং তারা এই উত্তম কাজে অংশগ্রহণ করল এক অংশ সওয়াব কিয়ামত পর্যন্ত তাদের কবরে বসতে থাকবে যারা নাকি এই উত্তম কাজ প্রতিষ্ঠিত করে গেল আর যারা নাকি আমানসান্না সুন্নাতান সাইয়াতান যারা নাকি কোন পাপের পথ খুলে গেল ক্লাব তৈরি করে গেল সিনেমা হল তৈরি করে গেল নাট্যশালা তৈরি করে গেল এই ধরনের হারাম কাজ প্রতিষ্ঠিত করে গেল জুয়ার আড্ডা তৈরি করে গেল মদের আড্ডা তৈরি করে গেল তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পাপে জড়িত হবে সেই গুনাহ তাকে এক অংশ বহন করতে হবে এই জন্য একটা নতুন মসজিদ প্রতিষ্ঠিত যদি হয় আমরা সেখানে যাই সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করি আমি দুনিয়ায় চিরদিন থাকব না কিন্তু সেই মসজিদটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে যত মানুষ নামাজ পড়বে এক অংশ সওয়াব অটোমেটিক ভাবে আমার কবরে পৌঁছতে থাকবে একজন একটা হসপিটাল তৈরি করছে আমি সাধ্য অনুযায়ী এগিয়ে যাই যত মানুষ এখান থেকে সেবা গ্রহণ করবে সুস্থ হবে এই নেক আমলের সওয়াব আমার কবরে পৌঁছতে থাকবে একটা বিজ্ঞান ভবন হচ্ছে একটা মাদ্রাসা ভবন হচ্ছে এতিমখানার ভবন হচ্ছে বিধবাদের এবং হোমলেসদের থাকার জায়গা হচ্ছে অংশগ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত এই সওয়াব পৌঁছতে থাকবে ফতাওয়াত লাহু নাফসুহু কতলাহু কতল আখিহি ফাকতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন এরপরে সে সত্যিই হত্যা করে ফেলল এখন পৃথিবীতে তো আর কোনো মানুষ মারা যায়নি এই প্রথম মারা গেল তাও মার্ডার হলো আমরা কত ধরনের জালেম ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ পাক মানব জাতিকে যেমন সম্মান দিয়েছেন আবার এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দাবাদ করেছেন যালুমান জাহুলা তারা হলো জালেম এবং সবচেয়ে বড় জাহেল হলো মানুষ দেখেন স্বজাতিকে হত্যা করে ফেলল এখন ডেড বডি কোথায় নিয়ে লুকাবে কোথায় কি করবে ডেড বডিকে কবরের কোন সিস্টেমও জানে না বোঝেও না কেউ মারাও তো যায়নি বুঝবে কি করে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখিহি আল্লাহ রাব্বুল আলামিন দুটি গুরাবান কাককে পাঠিয়ে দিলেন ইয়াবহাসু ফিল আরদি দুটি এসে কাবিল যেমন হাবিলের উপর আক্রমণ করলো ভাই ভাই মারামারি এই ধরনের মারামারি শুরু করে দিল মারামারি করতে করতে এক পর্যায়ে একটি কাক ঠোকরাতে ঠোকরাতে আর একটাকে মেরে ফেলল যখন মারা হয়ে গেছে তখন সে পা দিয়ে এবং ঠোঁট দিয়ে খুঁড়ে মাটি খুঁড়ে অপর কাকটির ডেড বডিকে মাটির মধ্যে রেখে এরপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন যিনি তিনি দেখান যে কিভাবে নিজের ভাইয়ের ডেড বডিটাকে গোপন করতে হয় মাটির নিচে। তখন সে এই অবস্থা দেখে, কাকের বুদ্ধিমত্তা দেখে বলল, কালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আআজাজতু আন আকুনা মিতলা হাযাল গুরাব, আমি তো আজকে এই কাকের চেয়েও অধপতিত হয়ে গেলাম। কাক নিজের ভাইয়ের ডেড বডিটাকে কিভাবে গোপন করতে হয় সেটা জানে, কিন্তু আমি মানুষ হয়েও জানি না। কয়লে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আআজাজতু আন আকুনা মিতলা হাযাল গুরাব, আমি এই কাকের মতো হতেও তো অপরব। ফাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে হত্যার প্রথা জারি হয়ে গেল। মিন আজলি দালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا, এই জন্যই আমি বনি ইসরায়েলদের উপর বিধান লিখে দিয়েছিলাম, আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, যেই ব্যক্তি বিনা অন্যায়ে বিনা অপরাধে কাউকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, সুশৃঙ্খলতা নষ্ট করবে, নিরাপত্তা নষ্ট করবে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেলল। আজকে তো হত্যা, গুম, খুন এগুলো হলো রাজা বাদশাদের ট্রেডিশনে পরিণত হয়েছে। যে যত বেশি হত্যা করতে পারবে সে তত বেশি প্রতাপশালী, সে তত বেশি ক্ষমতাধর, সে তত বেশি হল বুদ্ধিমান। দেখো মঙ্গল মঙ্গল মঙ্গলের সেই চেঙ্গিস খান হালাকু খান কম হত্যা করেনি, পরিণাম কি হয়েছে? ফেরাউন কম হত্যা করেনি, পরিণাম কি হয়েছে? পরিণামের কথা চিন্তা করে দেখি আমরা, যে অন্যকে হত্যা করলে নিজের কি উপায় হয়। অমন আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান্নাস জামিআ, আর যে একটি নিরপরাধ মানুষের জীবনকে রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল। একটি মানুষের জীবন রক্ষা করা, এটি হলো সমগ্র মানব জাতিকে রক্ষা করার মতোই। একটি মানুষকে অবৈধভাবে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করারই নামান্তর। আজকে বিনা দোষে কত মানুষকে দুনিয়ায় হত্যা করা হয়। যাই হোক, এটি ছিল কোরবানির হল প্রথম ইতিহাস, হযরত আদম আলাইহিসসালামের জামানায়। এরপরে আদম আলাইহিসসালামের পুত্র শীশ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, তাদের শরীয়তের বিধানেও কোরবানির বিধান ছিল। লাস্টলি অফিসিয়ালি কোরবানির বিধান চালু হল এবং সুন্নাত করে দেওয়া হল, অবধারিত ওয়াজিব করে দেওয়া হল সৈয়দিনা ইব্রাহিম আলাইহিসসালামের জামানাতে এসে। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবুল নগরীতে। সেখানে নমরুদের অগ্নিকাণ্ডের ঘটনার পরে তিনি হিজরত করে প্যালেস্টাইনে চলে গেলেন। প্যালেস্টাইনে গিয়ে মদিনাতুল খলিলে বসবাস স্থাপন করলেন। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আল্লাহর নির্দেশে নবজাত শিশুকে নিয়ে তিনি মক্কাতুল মুকাররমায় রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় গিয়ে জনমানবহীন দুর্গম পাহাড়ি উপত্যকায় ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা এবং ইসমাইল শিশুপুত্রকে রেখে চলে গেলেন। এরপরে যখন ১২-১৩ বৎসরের যুবক হয়েছে তখন তিনি আবার ফিরে আসছেন, মাঝে মাঝে যাতায়াত করতেন। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম
স্বপ্নে দেখলেন নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করছেন, কোরবানি করছেন। নবীগণের স্বপ্ন ওহি হয়ে থাকে, সেই জন্য তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিধান নির্দেশ আসছে, এটা হল আল্লাহর অমোঘ সিদ্ধান্ত। প্রথম দিন স্বপ্ন দেখেছিলেন 8 তারিখের রাতে, স্বপ্ন দেখে তিনি কনফিউজ হয়ে গেছেন। এই জন্য জিলহজ মাসের 8 তারিখকে ইয়াউমুত্তারবিয়া অর্থাৎ সন্দেহের দিন বলা হয়। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেছেন, সেদিন তিনি নিশ্চিত হয়ে গেছেন এই স্বপ্ন মিনিংফুল, আল্লাহর পক্ষ থেকেই দেখানো হয়েছে, সেই জন্য এই দিনের নাম হল ইয়াউমু আরাফা, আরাফার দিন। আরাফা শব্দের অর্থ হল পরিচয়, আরাফা শব্দের আরেকটা অর্থ হল কি, দেয়ালের উপরিভাগ, পাহাড়ের টিলা, আর এক অর্থ হল পরিচয়, তিনি পরিচয় পেয়েছেন। আর 10 তারিখে আবার স্বপ্ন দেখেছেন, সেদিন কোরবানি করতে নিয়েই গিয়েছেন, সেই জন্য এই 10 তারিখকে বলা হয় হল ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহারের অর্থ হল কি, কোরবানির দিন। জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির চেয়ে আর কোন প্রিয় ইবাদত নেই, কোরবানির ইবাদতটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, وقال اني ذاهب الى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى. حضرت ابراهيم عليه الصلاه والسلام স্বপ্ন দেখে اسماعيل عليه الصلاه والسلام 11-12 বৎসরের এক যুবক, এখনো পর্যন্ত বালেগ হয়নি, এখনো পর্যন্ত ম্যাচিউর হয়নি, শরীয়তের কোনো বিধান আসেন নাই, তাকে জিজ্ঞেস করলেন, কয়লা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বার্ধক্য বয়সের একমাত্র সন্তান, ইন্নি আরা ফিল মানাম, আমি তোমাকে এক কঠিন সিদ্ধান্তে স্বপ্নের কথা আজকে বলতে যাচ্ছি, তুমি বুঝে শুনে উত্তর দিবা, এই উত্তর যেমন তেমন উত্তর দিও না। ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, সে স্বপ্নটা কি কি, যে আমি তোমাকে কোরবানি করছি, তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি মাযা ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কি সিদ্ধান্ত দাও, তোমার ওপিনিয়ন কি, তোমার মনোবাঞ্ছনা কি, মনের ভাবটা কি, তুমি বলো, চিন্তা ভাবনা করে দেখো, আমি কিন্তু এটা স্বপ্নে দেখেছি। পিতার যেই বলা শেষ হয়েছে, কোন চিন্তা ভাবনা নাই, সাথে সাথে তিনি বলে ফেললেন, কয়লা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার 14 পিতা, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর নির্দেশ পালনার্থে আপনি আর সামান্যতম বিলম্ব করবেন না, আপনি আজই আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিন। এখন জীবনের বার্ধক্য বয়সে একমাত্র সন্তান, পুত্র সন্তান হয়েছে, এই সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিলে কোরবানি সেটি কোরবানিই হোক, শহীদই হয়ে যাক, কিন্তু পিতামাতার তো আর হৃদয় ঠিক থাকতে পারে না। ইসমাইল আলাইহিসসালাম এই 12-13 বৎসরের বাচ্চা, তিনি অভয় দিয়ে পিতামাতাকে বলছেন,
সতজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আপনি আমাকে কোরবানি করার পরে বিচলিত হবেন না, আপনি ধৈর্যচ্যুত হবেন না। সতজিদুনি ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চায় আপনাকে আমাকে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যের সাথে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দিব, আল্লাহর হুকুম আমি অবধারিতভাবে মাথা পেতে নিব, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাকে ধৈর্যশীল কেন বললেন আল্লাহ পাক, এবং তিনি নিজেকে ধৈর্যশীল কেন পরিচয় দিলেন, আর আল্লাহই বা তাকে ধৈর্যশীল বানালেন কেন? কারণ আল্লাহ পাকের একটি উদ্দেশ্য আছে, এই ইসমাইল এই বংশেই সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখিরুজ জামানার পয়গম্বর, খতমে খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জন্ম হবে, এবং তিনি সারা পৃথিবীতে তার ধর্মকে প্রচার করবেন। বাধার সম্মুখীন আসবে, পাহাড় সমপরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে, সমস্ত বাধাকে উপেক্ষা করে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, বিজয়ের মাল্য গলায় ধারণ করে এই দুনিয়া ত্যাগ করবেন। সুতরাং এই নবীর মাঝে যেন ধৈর্য আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপুরুষদের মাঝে ধৈর্য দান করছেন। কারণ অনেক জিনিস আছে, পুত্রে পিতা মাতার স্বভাব সন্তানের মাঝে জিনেটিক ভাবে আসে, ধৈর্য আসে, সবর আসে, রাগ আসে, গুসা আসে, পিতামাতার থেকে অনেক ছেলেমেয়েদের মাঝে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচাইতে বড় দায়ী হবেন, আর দায়ীর বড় সিফত হল সবরকারী হতে হয়। মানুষ কত মিথ্যে কথা বলবে, কত কষ্টদায়ক কথা বলবে, কত যন্ত্রণাদায়ক কথা বলবে, কত অশালীন কথা বলবে, কত অশালীন মন্তব্য করবে, কত ধরনের সন্দেহের চোখে দেখবে, কত ধরনের সংশয়ের মাঝে ফেলে দিবে, এই সব কিছু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় দায়ীকে আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ সবর দেওয়ার জন্য আল্লাহ পাক পূর্বপুরুষ থেকে সাবর আল্লাহ পাক সাবের বানিয়ে নিয়ে আসছেন। সেই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন প্রশ্ন জাগে, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের উপর কোরবানির বিধান এসেছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও স্বপ্নের মাঝে হোক, তাহলে তিনি আল্লাহর হুকুম পালনার্থে সাথে সাথে সামনে এগিয়ে না গিয়ে তিনি ছেলের সঙ্গে কেন পরামর্শ করলেন, ছেলের অভিমত কেন জানতে চাইলেন? আমি নামাজ পড়ব, আমার ছেলেকে জিজ্ঞেস করব, আমি হজে যাব, আমার ছেলের পারমিশন নিয়ে যাব, আমি রোজা রাখব, আমার ছেলের পারমিশন নিব, নিতে হবে, তাহলে আল্লাহর নির্দেশ পালন করবেন, সন্তানকে কেন জিজ্ঞেস করা লাগবে, তার কেন পারমিশন লাগবে? এটি একটি প্রশ্ন জাগে। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, তারা এর দুটি ব্যাখ্যা করেছেন। দেখুন, আমি আপনাদের সামনে প্রশ্নগুলার যখন উত্তর দিতে চাই, আমি নিজের থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি না, কারণ আমি হলাম দীনে এলেমের একজন তলেবুল এলেম স্টুডেন্ট। আমি প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য চেষ্টা করি পূর্ববর্তী মহামনীষীরা, দিনের গবেষকরা, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা সহজভাবে দিন ইসলাম পেয়েছি, সেই সমস্ত পূর্ববর্তী সালফে সালেহীন, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, ফুকাহায়ে কিরাম যে সমস্ত ব্যাখ্যা দিয়ে গেছেন, আমরা সেগুলোকে নকল করে আপনাদের সামনে শোনাই। নিজের থেকে আমরা পণ্ডিতই খুব একটা বেশি করি না। এই এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম দুটি ব্যাখ্যা করেছেন যে সন্তানকে তিনি কেন জিজ্ঞেস করতে গেলেন, এর অর্থ হল সন্তানের ইমানি পরীক্ষা নেওয়া তার উদ্দেশ্য ছিল, যে দেখি আমার সন্তান আমি যেমন চেয়েছি তেমন কিনা, নাকি ধৈর্যচ্যুত হয়ে যায়। ইসমাইল আলাইহিসসালাম নিষেধ করলেও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালনার্থে তাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কিন্তু সন্তানকে পরীক্ষা করে দেখলেন যে সন্তানের ইমান কেমন মজবুত। এখন দেখা গেল যে বাপের ইমান যেমন মজবুত, তেমনি সন্তানের ইমানও সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত। নইলে একটি নাবালক ছেলে, এটা কি নামাজ পড়ার হুকুম? এটা কি খাতনা করার হুকুম? এটা কি কোরআন শরীফ হেফজখানায় পড়াবো তোমাকে, সেখানে তোমাকে হলো রাত চারটায় উঠে তোমার পড়তে বসতে হবে, এই ধরনের হুকুম? তোমাকে কোরবানি করব আল্লাহর রাস্তায়, তোমাকে জবাই করব, এই হুকুম? এই ধরনের কঠিন হুকুম যদি আমাদের কেউ দিত, তাহলে আমরা বলতাম যে হুকুম তুমি পালন করার আগেই তোমাকে আমরা কোরবানি করে দেই, কথা বলতাম। কিন্তু কি স্যাক্রিফাইস করেছেন আল্লাহ পাক, ইসমাইল আলাইহিসসালাম এই স্যাক্রিফাইসকে কবুল করে তার বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি অর্থ এই কোশ্চেন করার আরেকটি উদ্দেশ্য এটি ছিল যে সন্তানকে যদি মিনার ময়দানে নিয়ে যে হাত পা বেঁধে জবাই করতে লাগে, সন্তানকে না জানাই, তাহলে সন্তান বুঝতে পারবে না যে আমার পিতা আমাকে কেন হত্যা করছে, কি জন্য, কারণটা কি, বুঝতে পারবে না। অহেতুক সে ছটফট করতে থাকবে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করার জন্য তার মানসিকতা কাজ করবে না। এই জন্য তাকে মেন্টালি প্রিপেয়ার করে নিয়ে গেলেন যে তোমাকে যে আমি কোরবানি করব, এটি তোমার উপর আমি গোস্বান্বিত হয়ে নয়, বরং তোমার উপর আমি রাগান্বিত হয়ে নয়, তোমার উপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং আল্লাহর নির্দেশ পালনার্থে তোমাকে আমি জবাই করার জন্য, তোমাকে আমি কোরবানি করার মনস্থ করেছি, ইচ্ছা করেছি। এই জন্য তাকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য তিনি একথা তাকে অবগত করলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার কলিজার টুকরা একমাত্র সন্তানকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মিনার ময়দানের দিকে রওনা দিলেন। এত বড় কোরবানির স্যাক্রিফাইস তিনি করতে যাচ্ছেন, আর মিস্টার শয়তান মিয়া বুঝি বসে থাকবে? শয়তান মিয়া বসে থাকবে না, শয়তানের তো কত বড় লস, এটা কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে শয়তানের। এই জন্য শয়তান হযরত মা হাজেরার কাছে গেছেন, হাজেরার কাছে যে বলছে, হে হাজেরা, তুমি কি জানো তোমার ছেলে কই? হাজেরা বলে যে কোথায়? আরে জানো না, তোমার স্বামী তো তাকে জবাই করার জন্য নিয়ে গেছে। তখন বলতেছে যে বাপ কোনদিন ছেলেকে জবাই করতে পারে? তখন বলতেছে, আরে হাজেরা, তুমি তো এখনো বুঝে উঠতে পারো না, তার রব তাকে হুকুম দিয়েছে, এই জন্য যাচ্ছে। হাজেরা বললেন, রব যাকে কোরবানি করার হুকুম দিয়েছে আর যে বাধা দিতে আসছে, সে শয়তান ছাড়া আর কিছু হতে পারে না, তুই ইবলিস, শয়তান তাড়িয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে এসে জমরায়ে আকাবায়ে উলার কাছে এসে ধোকা দিচ্ছে, ইব্রাহিম কোথায় যাও, ছেলেকে কোরবানি করার জন্য যাচ্ছি। আরে তুমি কি পাগল হয়েছে, ছেলেকে মানুষ কোরবানি করে এই বুড়া বয়সে কত দোয়া দরুদ পড়ে আল্লাহ পাক তোমাকে এই সন্তান দিয়েছেন, এরপরে তুমি এই একমাত্র সন্তানকে জবাই করবা? আরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, স্বপ্নে দেখেছি। শয়তান বলেন, হে ইব্রাহিম, এই স্বপ্ন মনে হয় আল্লাহ দেখায় নাই, শয়তান দেখাইছে তোমাকে। ইব্রাহিম হলেন নবী, জলিলুল কদর নবী, খলিলুল্লাহ যাকে বলা হয়। ইব্রাহিম শয়তানকে চিনতে পারবেন না, তিনি দেখলেন যে এটা তো বড় শয়তান,
তখন পাথর নিয়ে সাতবার নিক্ষেপ করলেন। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সাতবার পাথর মেরে তাড়িয়ে দিলেন। জমরায় আকাবায় উস্তা মিডিল পয়েন্টে যখন আসছে আবার ধোকা দিয়েছেন, আবার সাতটা পাথর মেরেছেন। এইবার হল জমরায় আকাবা আসগরার কাছে যখন আসছেন তখন আবার পাথর নিক্ষেপ করেছেন, তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিমের এই আমলকে এতটাই পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘর হজ করতে যাবে এই তিন জায়গায় এসে সাতটি করে পাথর নিক্ষেপ করাকে হজের পাঠ বানিয়ে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এরপরে ময়দানে নিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন নাকি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করবেন, ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আমাকে শক্ত করে বেঁধে নিবেন, আমার জামা কাপড়গুলো খুলে নিবেন। আমাকে শক্ত করে বেঁধে নিবেন এই জন্য যে মৃত্যু যন্ত্রণায় আমি যদি সটফট করি হয়তোবা মনের অজান্তে মৃত্যু যন্ত্রণার কারণে আমার হাত পা ছোটাছুটি করে সটফট করে আপনার গায়ে লেগে বেদবি হয়ে যেতে পারে। দেখেন মৃত্যু হয়ে যাচ্ছে, পিতা মাতার উপর কি সম্মান। আর আজকে তো আমরা বাপের ঘরে পা রেখে দিই, মায়ের উপর দিয়ে পা উঠা দেয়, মা পাটা টিপে দাও, কত বড় বেদব আমরা। বাপ মা দাঁড়িয়ে আছে আর ছেলে হলো চেয়ারে বসে আছে আরাম মোতাবেক, একটু বসতেও বলে না, একটু উঠেও দাঁড়ায় না। আজকে মানুষ বেদবের মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে, আদব আখলাক বলতে পিতা মাতার কোনো সম্মানই নাই। দেখুন আদব আখলাক এটা হলো ইসলামের অবদান, ইসলাম মানুষকে আদব শিখায়, ইসলাম মানুষকে বেদব বানায় না। কেউ যদি বেদব হয়ে যায় তাহলে বুঝতে হবে সে ইসলাম থেকে দূরে সরে গেছে। পিতামাতার সাথে বেদবি করা যাবে না, বড়দের সঙ্গে বেদবি করা যাবে না, শিক্ষকের সঙ্গে বেদবি করা যাবে না। শিক্ষক আপনার নন মুসলমানও যদি হয় তাকেও আপনাকে সম্মান করতে হবে, বড় যদি আপনার নন মুসলমান পর্যন্ত যদি বড় হয় তাকেও সম্মান করা লাগবে। আলেম ওলামাদের সঙ্গে বেদবি করা যাবে না। এরপরে ইমাম আইম্মা ইকরামদের সঙ্গে বেদবি করা যাবে না। এরপরে যত ধরনের মানব আছে কারোর সঙ্গে বেদবি করা যাবে না। বেদবি আর ইসলাম এ দুটা কখনো এক দিলে স্থান পেতে পারে না। ইসলাম যদি কারো ভিতরে আসে সে তার ভিতরে আদব আসবে, আর ইসলাম যদি না আসে তাহলে বেদবি আসবে। বেদবি আর ইসলাম একসাথে জমা হয় না। এই জন্য আমি যদি বেদব হয়ে যে থাকি তাহলে বুঝতে হবে আমি ইসলাম থেকে দূরে সরে গেছি, মুসলমান কখনো বেদব হতে পারে না। ইসমাইল আলাইহিসসালাম বললেন ভালো করে বেঁধে নিন, আর যখন ছুরি চালাবেন খুব তাড়াতাড়ি ছুরি চালাবেন কারণ মৃত্যু যন্ত্রণার যেন কম হয়, আর যদি সম্ভব হয় আমার এই রক্ত মাখা জামাটি আমার মা জননীকে, বৃদ্ধা মা জননীকে আপনি উপহার দিবেন। আমার এই জামা দেখে দেখে আমার মা সন্তান হারানোর কষ্টকে ভুলে থাকতে পারবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার পুত্র ইসমাইল যখন আসলামা পিতা পুত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, একজন জবাই করার জন্য রেডি আর একজন জবাই হওয়ার জন্য রেডি, ওয়াতাল্লাহু লিল জাবিন আর কাত করে শোয়ায়ে দিল। শোয়ায়ে দেওয়ার পরে প্রথমে কাত করে শোয়ায়ে দিয়েছে, ধারালো ছুরি চালাচ্ছে ইব্রাহিমের গলায়, আল্লাহর আরশ পর্যন্ত এই কান্নার রোল পড়ে গেছে। ফেরেস্তারা কান্দে, জিবরিল কান্দে, মিকাইল কান্দে, সব কান্দে, হে আল্লাহ তুমি কোন পরীক্ষা ইব্রাহিমের থেকে নিতে চাও, একবার বেচারা আগুন থেকে কেবল উঠে এলো, আবার তুমি জীবনের একমাত্র সন্তানকে তুমি কোরবানির নির্দেশ দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যতই চেষ্টা করেন আর কাটে না। এই দৃশ্য দেখে, তার আয়োজন দেখে আল্লাহ পাক জিব্রিলকে নির্দেশ দিলেন, হে জিব্রিল, আমি ইব্রাহিম আমার হুকুম পালন করার জন্য কতটুকু প্রস্তুত আছে এটা চেয়েছি, তার সন্তান জবাই হয়ে যাক এটা আমি চাই নাই। তুমি তাড়াতাড়ি এক অদৃশ্য পিতলের পাত নিয়ে আমার ইসমাইলের গলায় তুমি পেঁচিয়ে দাও, যেন ইব্রাহিম কিয়ামত পর্যন্ত ছুরি চালিয়েও এই ইসমাইলের গলা কাটতে না পারে। এরপরে এক রওয়ায়েতে আসছে যে ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি আমাকে উপর করে শোয়াইয়ে দিন, কারণ হয়তোবা আপনি যখন কাত করে শোয়াইয়ে দিয়েছেন আপনি আমার মুখের দিকে দেখেন, পিতৃ সুলভ মায়া মহাব্বতের কারণে আপনি আমার গলায় ভালোভাবে ছুরি চালাতে পারছেন না, এই জন্য আমাকে উপর করে শোয়াইয়ে দিন। উপর করে শোয়াইয়ে দিল, এবারও কাটে না। আকাশ থেকে জবাব এলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আকাশ থেকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এরূপেই মুহসিন ইহসানকারীদেরকে বদলা দিয়ে থাকে। কদ সাদ্দাকতার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, হে ইব্রাহিম, এই কোরবানি করার ঘটনা লাহুল বালাউল মুবিন, একটি প্রকাশ্য একটি বড় পরীক্ষা ছিল তোমার জন্য, তুমি কৃতকার্য হয়েছ। অফাদাইনাহু বিদিবিহিন আদিম, ছেড়ে দাও ইব্রাহিম ইসমাইলকে, ছেড়ে দাও। হযরত জিবরিল আলাইহিসসালাম মিনার ময়দানে তখন এক দুম্বা নিয়ে উপস্থিত, এই দুম্বা দৌড়াদৌড়ি করছে, পিতা পুত্র গিয়ে ধরে এনে তাকে জবাই করল। অফাদাইনাহু বিদিবিহিন আদিম, মহান কোরবানি আমি আল্লাহ ইব্রাহিমের ইসমাইলের জীবনের বিনিময় হিসেবে পাঠিয়ে দিলাম। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন যে হাবিল যে কোরবানি করেছিলেন যেই জুম্মা, সেই জুম্মাকে আল্লাহ পাক জান্নাতে লালন পালন করে আবার জীবন দান করে ইসমাইলের জীবনের পরিবর্তে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। অফাদাইনাহু বিদিবিহিন আদিম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য আমি এই কোরবানির বিধান করে দিলাম, এই কোরবানিকে ওয়াজিব করে দিলাম, অবধারিত করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। এটি হল ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ইতিহাস। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু রিমাইন্ড দেওয়ার জন্য ঘটনাকে আমি প্রত্যেকবারের মতো এবারও আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামীকাল কোরবানির যাবতীয় মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে, কোরবানির কার উপর ওয়াজিব হবে, কতটুকু সম্পদ থাকলে ওয়াজিব হবে, কোন ধরনের পশু দিতে হবে, কোন ধরনের পশু দেওয়া যাবে না। অনেক হালাল পশু আছে কোরবানি করা যায় না, হরিণ হালাল কিন্তু হরিণ কোরবানি করা যায় না, এক ধরনের খরগোশ হালাল কিন্তু খরগোশ কোরবানি করা যায় না, সব হালাল পশু দিয়ে কোরবানি হয় না। এই জন্য এগুলোর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে হবে। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের অত্যন্ত প্রিয় ভজন প্রাইম প্রিন্টের মালিক জনাব ফাত্তা ভাই তার শ্বশুরকে আজকে হারিয়েছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ স্তর দান করেন, এই জন্য আমরা দোয়া করব। রুহুল আমিন চাচার ছোট ছেলের অবস্থা একটু ক্রিটিক্যাল, মিজানুর রহমান তার নাম, তার জন্য আমরা আল্লাহ পাকের কাছে একটু দোয়া করব, আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এক বিশাল সমুদ্রে ঝাঁপ দিয়েছি, আমাদের 10-11 মাসের ভিতরে $6 মিলিয়ন হলো আমাদেরকে ব্যবস্থা করতে হবে আমাদের ইসলামিক সেন্টারের বিল্ডিংটাকে রাখার জন্য। এটা দীর্ঘদিন যাবত ইউনাইটেড চার্চ হিসেবে ব্যবহার হয়েছে, সেখান থেকে বিল্ডাররা কিনেছে, বিল্ডারদের কাছ থেকে ইসলামিক রিসার্চ সেন্টার কিনছে, এই জন্য
আমাদের প্রত্যেককে কোরবানি করতে হবে। সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রজেক্টটাকে অতি জলদি গায়েবি সাহায্যের থেকে আল্লাহ পাক যেন পুরা করে দেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে মাগরিবের নামাজ থেকে এ পর্যন্ত দিন সম্পর্কে আল্লাহ কোরবানির ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন মেহরবানি করে তুমি আমাদের এই আলোচনাকে কবুল মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা, হে আল্লাহ, তিনি ঘাটে ঘাটে তুমি তাকে পরীক্ষা নিয়েছ, তিনি যেমন প্রত্যেকটি পরীক্ষাতে ইমানি পরীক্ষাতে কৃতকার্য হয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকেও প্রত্যেকটি ইমানি পরীক্ষায় তুমি আমাদের কামিয়াব এবং কৃতকার্য করো। রব্বুল আলামিন হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই রেখে যাওয়া সুন্নাতের উপর আমল করার তৌফিক প্রতিটি মুসলমান নর নারীকে তুমি দান করো। দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত অসুস্থ আছেন তাদের সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। যাদের পেরেশানি আছে, মুসিবত আছে, পেরেশানি মুসিবত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন যাদের যে বালা আছে, বালার থেকে হেফাজত করো। আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছেন, ঈমানের সঙ্গে কবরে গেছেন, তাদের কবর আযাব মাফ করে দিও। ইলাহুল আলামিন, বিশেষ করে আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবর আযাব মাফ করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ফাত্তা ভাই তার শ্বশুরকে হারিয়েছেন, তার শ্বশুরের কবর আযাবকে মাফ করে দিও, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নিও, গুনাহগুলোকে মাফ করে দিও, মুনকার নাকির সওয়ালকে আসান করে দিও। ইলাহুল আলামিন, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিও। যারা অসুস্থ তাদের সিহহাত কামিলা হায়াতে তাইয়েবা দান করো। বিশেষ করে ইয়া আল্লাহ, মিজানুর রহমানকে আল্লাহ তুমি ইয়া আল্লাহ হায়াতে তাইয়েবা দান করো, দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকী বানিয়ে দিও। আল্লাহ আমাদের হালাল রুজিতে, কামাই রুজিতে বরকত দান করো, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইলাহুল আলামিন আল্লাহ তুমি আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব বোধকে সুদৃঢ় মজবুত করে দিও। ইলাহুল আলামিন আল্লাহ, আমরা যে ইসলামিক সেন্টারের আল্লাহ কাজে হাত দিয়েছি, আমাদের কাছে বড় কঠিন কঠিন মনে হয়, তোমার কাছে কোনো কঠিন নয়। আমাদের কাছে অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট মনে হয়, তোমার কাছে এটা তুচ্ছ। রব্বুল আলামিন তুমি মেহরবানি করে সময় মোতাবেকে আল্লাহ তুমি এই গায়বী খাজানা থেকে মদত করে আল্লাহ এই অ্যামাউন্টকে পূর্ণ করার তৌফিক দান করো। আল্লাহ, যেখানে আজ বৃষ্টি মাস যাবৎ তোমার ইবাদত বন্দগী হচ্ছে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে এই জায়গাটাকে কবুল করেও নিয়েছ, বাকিটুকু তোমার হাতে সফরদ করে দিলাম, মেহরবানি করে আল্লাহ তুমি এই ক্লোজিং করার তৌফিক দান করো। প্রতিটি মুসলমান নর নারীর অন্তরে আল্লাহ তুমি এর আল্লাহ গুরুত্ব আল্লাহ তুমি পয়দা করে দিও। ইলাহুল আলামিন আল্লাহ, আল্লাহ মসজিদে নববীকে, আল্লাহ মসজিদে কৌবাকে, মসজিদুল আকসাকে, দুনিয়ার বহু মসাজিদকে যেভাবে কবুল করেছ, আল্লাহ তুমি আমাদের এই মসজিদুল আবিদিনকেও কবুল মঞ্জুর করে দিও। শুরু থেকে আজ পর্যন্ত তোমার যত বান্দা বান্দি এর পিছনে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ কষ্টার্জিত পয়সা নিজেরা না খেয়ে, আল্লাহ নিজেরা আনন্দ না করে তোমার রাস্তায় দিয়ে দিয়েছেন তোমার ঘর প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন প্রত্যেকের আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন তুমি জান্নাতে প্যালেস তৈরি করে দিও। আল্লাহ হাশরের ময়দানে ডেকে ডেকে আরশের সায়ার নিচে জায়গা করে দিও। রব্বুল আলামিন আল্লাহ এই দানের উসিলায় প্রত্যেককে আল্লাহ তুমি মুমিন মুত্তাকী বানিয়ে দিও, তাদের ফ্যামিলিকে মুমিন মুত্তাকী বানিয়ে দিও, যত জায়েজ হাজত আছে পুরা করে দিও। আল্লাহ সব ধরনের মুসিবতের হাত থেকে হেফাজত করো। আল্লাহ করোনা ভাইরাস, ক্যান্সার, আলসার, আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, আগুন, পানির, মৃত্যুর হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো, জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো। ইলাহুল আলামিন বারবার হারামাইন শরীফে জিয়ারত আমাদেরকে নসিব করো। ওয়াসাল্লাল্লাহুম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সেই শুভকামনা করে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।